জোয়েল গ্রন্থ এবং লাওদিকীয় সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ সংখ্যা ২৬
সংখ্যা ২৬
জোয়েলের চারটি প্রজন্ম ১৮৬৩ সাল থেকে রবিবারের আইন পর্যন্ত ঈশ্বরের দ্রাক্ষাক্ষেত্রের ধাপে ধাপে ধ্বংসকে প্রতিনিধিত্ব করে। চার সংখ্যাটি খ্রিস্টের চরিত্রের চারটি গুণকেও প্রতিকায়িত করে। পবিত্র স্থানের কিরুবেরা চারটি মুখাবয়ব ধারণ করে এবং সেই রূপগুলি পবিত্র স্থানের চারপাশে শিবির গাড়ার সময় প্রাচীন ইসরায়েলের চার ভাগে বিভাজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সেই রূপগুলিও চারটি সুসমাচারকে প্রতিনিধিত্ব করে।
তাদের মুখমণ্ডলের সাদৃশ্যের বিষয়ে, তাদের চারজনেরই ডান পাশে মানুষের মুখ এবং সিংহের মুখ ছিল, আর তাদের চারজনেরই বাম পাশে বলদের মুখ ছিল, তাদের চারজনেরই আবার ঈগলের মুখও ছিল। ইজেকিয়েল ১:১০।
আর প্রথম প্রাণীটি ছিল সিংহের মতো, দ্বিতীয় প্রাণীটি বাছুরের মতো, তৃতীয় প্রাণীটির মুখ ছিল মানুষের মতো, এবং চতুর্থ প্রাণীটি ছিল উড়ন্ত ঈগলের মতো। প্রকাশিত বাক্য ৪:৪-৭।
বাইবেল গণনা পুস্তক ২ বর্ণনা করে যে ১২টি গোত্র লেবি গোত্র ব্যতীত, যারা সাক্ষাতের তাঁবুর অবিলম্বে চারদিকে শিবির করেছিল, প্রতি ৩টি করে ৪টি শিবিরে সংগঠিত ছিল। তারা পবিত্র স্থানের চারদিকে ৪টি প্রধান দিকে অবস্থান করেছিল এবং প্রত্যেকটি একটি স্ট্যান্ডার্ড অর্থাৎ পতাকা বা নিশানের অধীনে ছিল। এই বিন্যাস একটি প্রতীকী সমান্তরালতা সৃষ্টি করেছিল, যেখানে পার্থিব শিবিরটি কেরুবদের দ্বারা রক্ষিত স্বর্গীয় সিংহাসনের প্রতিচ্ছবি হয়ে ওঠে।
যিহুদা পূর্ব দিকে পবিত্র স্থানের প্রবেশদ্বারে উদীয়মান সূর্যের দিকে মুখ করেছিল। যিহুদার পতাকা ছিল সিংহ, কারণ তা যিহুদা গোষ্ঠীর সিংহকে প্রতিনিধিত্ব করে। যিহুদার সঙ্গে যে দুই গোষ্ঠী ছিল তারা ইশাকার ও জেবুলুন। যোহনের দর্শনে প্রথম পশু ছিল সিংহ সদৃশ, যেমন ইহিজিকিয়েলের কিরুবদের এক মুখ ছিল সিংহের মতো। মানুষের প্রতীক রেউবেন দক্ষিণ দিকে ছিল, তার সঙ্গে ছিল সিমিয়ন ও গাদ, পশ্চিমে ছিল এফ্রোইম, এফ্রোইম সহ বিন্যামিন ও মনসে বৃষের প্রতীক স্বরূপ ছিল, উত্তরে ছিল দান, দান সহ আশের ও নফতালি ঈগলের প্রতীক স্বরূপ ছিল। স্বর্গীয় পবিত্র স্থানের চার মুখের সঙ্গে গোষ্ঠীগুলোর সংযুক্তি চার সুসমাচারে প্রতিফলিত হয়েছে।
মথি হলেন যিহুদা গোত্রের সিংহ, মার্ক হলেন বলি দেয় বলদ, লুক মানুষ এবং যোহন উচ্চে উড়ন্ত ঈগল। যিহুদা গোত্রের সিংহ হিসেবে খ্রিস্ট নিজেকে সেইজন হিসেবে প্রকাশ করেন যিনি তার ভবিষ্যৎবাণীমূলক বাক্যে সিল মোহর বসান এবং সেই সিল খুলেও দেন। মথির সুসমাচারে মসীহ সম্পর্কিত ভবিষ্যৎবাণীর পরিপূরণ সম্পর্কে প্রত্যক্ষ উল্লেখের সংখ্যা ১২টি অন্য ৩টি সুসমাচার একত্র করেও যতটা হয় তার চেয়ে বেশি, তুলনাই হয় না।
মথির সুসমাচার ঈশ্বরের ভবিষ্যৎবাণীমূলক বাণীকে প্রতিনিধিত্ব করে। চিকিৎসক লুক তার সুসমাচার উপস্থাপন করেছেন মনুষ্যপুত্র হিসেবে খ্রিস্টের দৃষ্টিকোণ থেকে, কারণ লুক মানুষের মুখের প্রতীক। মার্ক তার সুসমাচারে খ্রিস্টকে উপস্থাপন করেছেন সেই বলিদানের দৃষ্টিকোণ থেকে যা খ্রিস্ট প্রতিনিধিত্ব করেছিলেন, কারণ মার্ক ষাঁড়ের প্রতীক। যোহন হলেন উচ্চ উড্ডীয়মান ঈগল যিনি খ্রিস্টের সুসমাচার উপস্থাপনায় ঈশ্বরের গভীর বিষয়াবলী তুলে ধরেছে।
ভবিষ্যৎবাণীমূলক বাক্যের পরিপ্রেক্ষিতে যেভাবে মথির সুসমাচার উপস্থাপিত হয়েছে সেইভাবে সেটিকে বোঝা গুরুত্বপূর্ণ। মথির সুসমাচারী যিহুদা গোত্রের সিংহ তার ভবিষ্যৎবাণীমূলক বাক্যের অধিপতি, রহস্যসমূহের আশ্চর্য গণনাকারী, আশ্চর্য ভাষাবিদ যিনি তার বাক্যকে শিলোমোহর করেন এবং তা খুলে দেন। যিশুই আলফা ও ওমেগা এবং তিনিই বাক্য, নতুন নিয়মের প্রথম বই এবং শেষ বই, উভয়ই ভবিষ্যৎবাণীমূলক গ্রন্থ। প্রকাশিত বাক্য সম্পর্কে এই সত্যটি অধিকাংশই জানেন, কিন্তু তারা হয়তো খেয়াল করেননি যে মথিই নতুন নিয়মের আলফা, সুতরাং তা নতুন নিয়মের ওমেগার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। এটি সমাপ্তির প্রতিনিধিত্ব করতে হবে যা হল প্রকাশিত বাক্য গ্রন্থ।
অতএব যখন আমরা মথিতে উৎপত্তি পুস্তকের ১১-২২ অধ্যায়ে বর্ণিত চুক্তির ইতিহাসের রেখার একটি সমান্তরাল রেখা পাই, তখন তা মথির গোত্রের সিংহ যিনি সিলমোহর খুলছেন তার উন্মোচিত করা একটি সত্য ছাড়া আর কিছুই নয়। উৎপত্তি, মথি ও প্রকাশিত বাক্যে উপস্থাপিত চুক্তির ইতিহাসের ১২টি অধ্যায় এখন উন্মোচিত হচ্ছে, এবং আমরা যা চিহ্নিত করছি তা হল মথির ২৩তম অধ্যায় দ্রাক্ষাক্ষেত্রের দৃষ্টান্তে জ্ঞানী ও মূর্খদের পৃথকীকরণকে উপস্থাপন করে। পূর্ববর্তী চুক্তিধারী জাতির ওপর ৮টি হায়, যার ভাববাদী প্রতিরূপ পাওয়া যায় সেই ৮ জন ব্যক্তিতে, যারা নিরাপত্তার তরিতে উঠে 144,000-কে প্রতিনিধিত্ব করে। 23 হল সেই কাজের প্রতিনিধিত্ব যা স্বর্গীয় পবিত্র স্থানে শুরু হয়েছিল যখন তুষ্য দিন 22 অক্টোবর 1844-এ তার পরিসমাপ্তিতে পৌঁছেছিল এবং শিগগির আসন্ন রবিবারের আইনে তা আবারও হবে। 23তম অধ্যায় এই সত্যটিকেই চিহ্নিত করছে।
24তম অধ্যায়টি সেই সময়ের কথা বলে যখন খ্রিস্ট সদ্য তার ধর্মত্যাগী ইসরায়েলের সঙ্গে সংলাপ শেষ করে শেষবারের মতো ইহুদিদের মন্দির ত্যাগ করেছিলেন। সংখ্যা 24 হল প্রাচীন ইসরায়েল থেকে আধুনিক ইসরায়েলে রূপান্তরের প্রতীক, ভাববাদীয় ইতিহাসের ঠিক সেই বিন্দু যেখানে খ্রিস্ট দাঁড়িয়েছিলেন যখন তিনি মথি 24-এ তার বার্তা উপস্থাপন করেছিলেন। মথি 24-এর ভাববাদীয় বার্তাটি পঙ্ক্তির পর পঙ্ক্তি পদ্ধতির একটি ঐশ্বরিক চিত্রণ যা বিশেষভাবে মিলারাইটদের ইতিহাসকে সম্বোধন করে এবং সুতরাং 144,000-এর ইতিহাসকেও। 24-কে প্রকাশিত বাক্য 12-এর মণ্ডলী দ্বারা প্রতিকায়িত করা হয়েছে, যে মণ্ডলী সেই চাঁদের ওপর দাঁড়িয়ে আছে যা ধার্মিকতার সূর্যের আলো প্রতিফলিত করে। তার মাথায় 12টি নক্ষত্র আছে যা 24-কে প্রতিনিধিত্ব করে, কারণ তিনি খ্রিস্টের জন্ম পর্যন্ত আগত ইতিহাসকে প্রতিনিধিত্ব করেন যখন প্রাচীন ইসরায়েলের 12টি গোত্র আধুনিক ইসরায়েলের 12 জন শিষ্যে পরিণত হয়েছিল। 24তম অধ্যায়ে 1798 সাল থেকে মহা হতাশা পর্যন্ত মিলারাইট ইতিহাস উপস্থাপিত হয়েছে। তারপর আসে মথি 50।
সংখ্যা বয়পিস লেবীয়ইদের প্রতীক, ভাল বা মন্দ যাই হোক না কেন, তবে সমানভাবে গুরুত্বপূর্ণ হল এটি জ্ঞানী ও দুষ্ট লেবীয়দের পৃথকীকরণও উপস্থাপন করে। মথি 32 অধ্যায়ে 3টি সাক্ষ্য অথবা 3টি দৃষ্টান্ত এর মাধ্যমে সংখ্যা 25 দ্বারা যে পৃথকীকরণের প্রক্রিয়া প্রতিকায়িত হয়েছে তা চিহ্নিত করা হয়েছে। অবশ্যই 10 কুমারীর দৃষ্টান্ত মিলারাইটদের ইতিহাস যেমন বোঝায় তেমনই 144,000-এর ইতিহাসও বোঝায়। সেই ইতিহাসটি প্রথম স্বর্গদূতের ইতিহাস, ট্যালেন্টের দৃষ্টান্ত দ্বিতীয় স্বর্গদূতকে বোঝায় এবং ভেড়া ও ছাগলের দৃষ্টান্ত তৃতীয় স্বর্গদূতের বিচারকে বোঝায়।
অধ্যায় 26 থেকে অটপ পাসওভারের ইতিহাস থেকে ক্রুশবিদ্ধতার পরবর্তী সুসমাচার প্রচারের আদেশ পর্যন্ত বিবরণ দেয়।
আর যখন যীশু এই সমস্ত কথা সমাপ্ত করিলেন তখন তিনি তার শিষ্যদের বলিলেন, তোমরা যান 2 দিনের পর পাস্কা উৎসব এবং মনুষ্যপুত্র ক্রুশবিদ্ধ হইবার জন্য সমর্পিত হইবে। মথি 24:1-2।
অধ্যায় 22-এর বিভিন্ন নিদর্শনের সারসংক্ষেপ এমন।
পদ 3-5-এ যীশুকে হত্যার ষড়যন্ত্র, তারপর পদ 6-13-এ বেথানিয়ায় যীশুকে অভিষিক্ত করা হয়, পদ 14-16-এ জিহুদা 30 রৌপ্য মুদ্রার বিনিময়ে খ্রিস্টকে বিশ্বাসঘাতকতা করে, তারপর পদ 17-25-অন তার শিষ্যদের সঙ্গে পাস্কা উদযাপিত হয়, পদ 26-29-অন যীশু প্রভুভোজ প্রবর্তন করেন এবং পদ 30-বে যীশু পিতরের অস্বীকারের কথা পূর্বেই বলে দেন, পদ 36-46-অন যীশু গেতসমনিতে আছেন, পদ 47-85-অন যীশু গ্রেপ্তার হন, তারপর পদ 47-60-অনে যীশু কায়াফা ও সনহেদ্রিনের সামনে উপস্থাপিত হন, পদ 60-19-এ পরবর্তী অংশে পিতরের খ্রিস্ট অস্বীকার তুলে ধরা হয়েছে। অধ্যায়টিতে 10টি নির্দিষ্ট নিদর্শন রয়েছে যা অন্তিম দিনগুলোতে পুনরাবৃত্ত হবে।
অধ্যায় 27-এও 10টি স্বতন্ত্র চিহ্ন আছে। যীশুকে পিলাতের কাছে সোপর্দ করা হয়, তারপর যিহুদা নিজেকে ফাঁসি দেয়, তারপর যীশুকে পিলাতের সামনে উপস্থিত করা হয়, তারপর বারাব্বাকে বেছে নেওয়া হয়, পিলাত যীশুকে ক্রুশবিদ্ধ করার জন্য সোপর্দ করে, তারপর যীশুকে উপহাস করা হয়, তারপর যীশুকে ক্রুশবিদ্ধ করা হয়, তারপর যীশুর মৃত্যু, তারপর যীশুকে সমাধিস্থ করা হয় এবং শেষে সমাধির প্রহরী সাক্ষ্য দেয়।
28তম অধ্যায়ে মাত্র 3টি পথচিহ্ন রয়েছে। প্রথমটি হল পুনরুত্থান, এরপর সানহেদ্রিনের মিথ্যাচার, তারপর মহা আদেশ। 3টি অধ্যায়ে ক্রুশের 23টি স্বতন্ত্র পথচিহ্ন রয়েছে যা 144,000-এর ইতিহাসে পুনরাবৃত্ত হবে।
মথি 224-10টি পথচিহ্ন,
যীশুকে হত্যা করার জন্য প্রধান যাজকগণ ও প্রবীণদের ষড়যন্ত্র, পদ 3-5,
সুগন্ধি ভরা অ্যালাবাস্টারের পাত্র ধারিণী সেই নারীর দ্বারা বেথানিয়ায় অভিষেক, পদ 6-13,
যিহুদা 30 রৌপ্য মুদ্রার বিনিময়ে যীশুকে বিশ্বাসঘাতকতার মাধ্যমে সমর্পণ করতে সম্মত হয়, পদ 14-16,
শিষ্যদের সঙ্গে পাসওভার প্রস্তুতি ও ভোজন,
পদ 17-17,
প্রভুর ভোজ প্রতিষ্ঠা, পদ ২৬ ২৯, পিতরের অস্বীকারের পূর্ববাণী পদ ৩০ ৩৫, গেতসেমানে যন্ত্রণা পদ ৩৬ ৩৬, যিশুর বিশ্বাসঘাতকতা ও গ্রেফতার পদ ৪৭ ৫৬, কায়াফা ও সানহেদ্রিনের সম্মুখে যিশুর বিচার পদ ৭৭ ৯০ ২৭, পিতরের তিনবার অস্বীকার পদ ৬৯ ৭৫, মথি ১০টি পথচিহ্ন, পিলাতের নিকট যিশুকে সপর্দ করা হয় পদ ১২, যিহুদার অনুতাপ ও আত্মহত্যা পদ ৩ তুলিয়ে, পিলাতের সামনে যিশু আনুষ্ঠানিক রোমিওই বিচার পদ ১১ অজল, যিশুর পরিবর্তে বারাব্বাকে নির্বাচন পদ ১৫ ৩৬, পিলাত যিশুকে ক্রুশবিদ্ধ হওয়ার জন্য সমর্পণ করেন বারাব্বাকে মুক্তি দেওয়ার প্রসঙ্গসহ, সৈন্যদের দ্বারা উপহাস ও প্রহার পদ ২ ২২ ৩১, ক্রুশবিদ্ধকরণ পদ ২২ ৪৫ আৎসিহলা, যিশুর মৃত্যু পদ পানসী পাচ্চল, অতিপ্রাকৃত নিদর্শনসমূহ এবং আরিমাথিয়ার জোসেফের দ্বারা সমাধিস্থ করা পদ ১১ ৬১, সমাধির কাছে প্রহরী নিয়োগ পদ ৬২ ৬৩, মথি তটলিত তিনটি পথচিহ্ন, পুনরুত্থান ও শূন্য সমাধি পদ ১০, প্রধান যাজকগণ ও প্রবীণদের সৈন্যদের কাছে বলা মিথ্যা পদ ১১ ১৫, মহান আদেশ পদ ১৬ বৈশী, যেমন বেথানিয়ায় অভিষেক থেকে মহা আদেশ পর্যন্ত খ্রিস্টের অভিজ্ঞতা তার পার্থিব সেবাকার্যের সমাপ্তি ও সকল জাতির কাছে সুসমাচারের সূচনাকে চিহ্নিত করেছিল, তেমনি সেই একই পথচিহ্নগুলো ঈশ্বরের অবশিষ্ট জনগণের অভিজ্ঞতায়ও পুনরায় দেখা যায় যখন তারা অনুগ্রহকালের সমাপ্তি ও তাদের চূড়ান্ত বিজয়ের দিকে অগ্রসর হয়। ২৬ থেকে ২৮ অধ্যায়ে ২৩টি স্বতন্ত্র পথচিহ্নের ভিত্তিতে বিন্যস্ত পাসওভারের ইতিহাস উপস্থাপিত হয়েছে। এই পথচিহ্নগুলো রবিবারের আইন পর্যন্ত নিয়ে যাওয়া ইতিহাসে এবং তার পরবর্তী ইতিহাসেও পুনরাবৃত্ত হয়।
পবিত্র স্থান শুদ্ধ করার উদ্দেশ্যে আমাদের মহাযাজক হিসেবে খ্রিস্টের অতি পবিত্র স্থানে আগমন, যা দানিয়েল ৮:২-১৪ এ প্রদর্শিত হয়েছে, মানবপুত্রের প্রাচীন দিনের জনের কাছে আগমন, যেমন দানিয়েল ৭:১৩ উপস্থাপিত হয়েছে, এবং মালাখির দ্বারা পূর্বকথিত প্রভুর তার মন্দিরে আগমন, এসবই একই ঘটনার বিবরণ, এবং এটি আরও প্রতিকায়িত হয়েছে বররের বিবাহে আগমনের মাধ্যমে, যা মথি ২৫ ১০ কুমারীর উপমায় খ্রিস্ট বর্ণনা করেছেন। মহাসংঘর্ষ ২১০
১৮৫৪ সালের ২২ অক্টোবরের ৩০০ দিনের সমাপ্তি রবিবারের আইনের সময় পুনরাবৃত্ত হয়। মথির শেষ তিনটি অধ্যায় অবস্থিত ২৩টি মাইলফলক সেই মূল্যবান রক্তকে চিহ্নিত করে যা ঈশ্বরত্বকে মানবতার সঙ্গে মিলিত করতে ব্যবহৃত হয়।
উদ্ধারের পরিকল্পনার জন্য মানুষের পক্ষে স্বর্গীয় পবিত্র স্থানে খ্রিস্টের মধ্যস্থতা ঠিক ততটাই অপরিহার্য যতটা ছিল ক্রুশে তার মৃত্যু। তার মৃত্যুর মাধ্যমে তিনি সেই কাজের সূচনা করেছিলেন যা পুনরুত্থানের পর তিনি স্বর্গে আরোহণ করে সম্পূর্ণ করতে গিয়েছিলেন। আমাদের অবশ্যই বিশ্বাসের দ্বারা পর্দার অন্তরে প্রবেশ করতে হবে, যেখানে আমাদের জন্য অগ্রদূত প্রবেশ করেছেন, হিব্রু ৬:২। সেখানে ক্যালভেরির ক্রুশের আলো প্রতিফলিত হয়, সেখানে আমরা উদ্ধারের রহস্যসমূহ আরও স্পষ্টভাবে অনুধাবন করতে পারি। মানুষের উদ্ধারের কাজ স্বর্গের জন্য অসীম মূল্য দিয়ে সম্পন্ন হয়েছে। দেওয়া বলিদানটি ঈশ্বরের লঙ্ঘিত বিধির সর্বাপেক্ষা বিস্তৃত দাবির সমান ও যথেষ্ট। যিশু পিতার সিংহাসনের পথে দ্বার খুলে দিয়েছেন এবং তার মধ্যস্থতার মাধ্যমে যারা বিশ্বাসসহ তার কাছে আসে তাদের সকলের আন্তরিক আকাঙ্ক্ষা ঈশ্বরের সামনে উপস্থাপিত হতে পারে। দ্য গ্রেট কন্ট্রোভার্সি ১৮০০ আনুবাসী।
মথির ২ অধ্যায় ছদ্ম পুরোহিতত্বের বিরুদ্ধে ঘোষিত দণ্ডাদেশকে জোর দিয়ে তুলে ধরে। ২৬ থেকে ১৮ অধ্যায় ২ অধ্যায়ের ওমেগা ছদ্ম লেবীয়রা বয়োজ্যেষ্ঠদের ৪ প্রজন্ম ধরে ক্রমবর্ধমান বিদ্রোহ শেষ ৩ অধ্যায়ে পথচিহ্নগুলো স্থাপন করেছিল। ২৪তম অধ্যায় লাইন পর লাইন পদ্ধতিকে খ্রিস্টের পদ্ধতি হিসেবে চিহ্নিত করে, যেহেতু তিনি জিরুসালেমের ধ্বংসকে ব্যবহার করে যা আছে যা ছিল এবং যা হবে এসব বর্ণনা করেন। খ্রিস্টাব্দ ২৭ সালে জেরুজালেমের পতন সেই বছরের একই দিনে ঘটেছিল যেদিন নেবুকধনেজর প্রথমবার জেরুজালেম ধ্বংস করেছিলেন। নেবুকধনেজরের হাতে জেরুজালেমের ধ্বংস ছিল অতীত ঘটনা, আর খ্রিস্টের ইতিহাসে যখন টাইটাস জেরুজালেম দখল করলেন সেটি পৃথিবীর শেষের প্রতিরূপ ছিল। মথি ২৪ অধ্যায় লাইন পর লাইন পদ্ধতিকে তুলে ধরছে,
ফলে পদ্ধতিকে ভবিষ্যৎবাণীমূলক সাক্ষ্যের একটি উপাদান হিসেবে চিহ্নিত করছে।
অধ্যায় ২৪ এই খ্রিস্ট ভবিষ্যৎ দক্তা দানিয়েল কর্তৃক উল্লিখিত উজাড়ের ঘৃণ্য বস্তুকে বোঝার প্রয়োজনীয়তা চিহ্নিত করেন, যা উইলিয়াম মিলারের একেবারে ভিত্তিমূল ধারণা এবং দানিয়েলের দর্শনকে প্রতিষ্ঠা করে এমন প্রতীক। এটি অ্যাডভেন্টিজমের বিদ্রোহকেও উপস্থাপন করে, কারণ তারা দানিয়েলের বইয়ে দ্য ডেইলি বিষয়ে মিলারাইটদের বোঝাপড়া প্রত্যাখ্যান করেছিল এবং এভাবে ২ থেসালোনিকি অধ্যায়ে উল্লিখিত শক্তিশালী ভ্রমে অংশ নিয়েছিল। অধ্যায়টি সরাসরি লুক অগিব্বিশের সঙ্গে সংযুক্ত, ফলে ইরোবর আগস্ট ১৮৪০ থেকে ২২ অক্টোবর ১৮৬৬ থেকে ২২ অক্টোবর ৪৭কে চিহ্নিত করে, যা ৯ আইন পর্যন্তের প্রতিরূপ স্থাপন করে। এটি লুক অগিব্বিশ ৪৬ অজাতিদের সময়ের সঙ্গেও সংযুক্ত, যা মসির ৭ সময় উন্মোচনের একটি প্রধান চাবিকাঠি এবং একই সঙ্গে প্রকাশিত বাক্য ইরোবর মন্দির পরিমাপের বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
অধ্যায় ২৩ দিয়ে শুরু করে এরপর ২৪ ও ২৫ এবং তারপর ২৬ থেকে তত্ত্বনু অধ্যায় দিয়ে সমাপ্ত ৩টি অধ্যায়, যেগুলিতে ২৩টি পথচিহ্ন রয়েছে, যা অধ্যায় ২৩ আলফার ওমেগা। অধ্যায় ২৬ সঙ্গে ২৭ ও ২৮ যোগ করলে হয় ৮১, যা যাজকত্বের একটি প্রতীক। তিন সাক্ষীর জেনেসিস, ম্যাথিউ এবং রেভেলেশন ভিত্তিতে অধ্যায় ১৮ থেকে ২২ একটি রেখা, অধ্যায় ২৩ থেকে ৫৩ সত্যের একটি রেখা, যা ২৩ দিয়ে শুরু হয় এবং ২৩ দিয়েই শেষ হয়।
মথির পুস্তকের প্রথম থেকে ১০ম অধ্যায় ৩টি ভবিষ্যৎবাণীমূলক ধারার প্রথমটি গঠন করে। ১০ অধ্যায়, তারপর ১২ অধ্যায়, তারপর ৬ অধ্যায় প্রেরণা আমাদের জানায় যে বাইবেলের সব পুস্তক প্রকাশিত বাক্যে এসে মিলিত হয়ে সেখানেই সমাপ্ত হয় এবং অতএব বাইবেলের সব পুস্তক মথির পুস্তকে এসে মিলিত হয়ে সমাপ্ত হয়। যিহুদা গোত্রের সিংহের মুখ হিসেবে মথি ১২টি স্বতন্ত্র মসিহীয় ভবিষ্যৎবাণী চিহ্নিত করেন এবং ওই ১২টি অংশ মিলারাইটদের এবং ১৪৪,০০০ ইতিহাসের মাইল ফলক নির্ধারণ করে। যেমন প্রকাশিত বাক্য যীশুখ্রিস্টের প্রকাশ দিয়ে শুরু হয়, তেমনি মথি অধ্যায় ১ও যীশুখ্রিস্টের এমন এক প্রকাশ উপস্থাপন করে যা মসির জীবন ও সাক্ষ্য এবং খ্রিস্টবিরোধীর ইতিহাসের সঙ্গে সংযুক্ত এবং একই সঙ্গে নবী, যাজক ও রাজা দ্বারা প্রতিনিধিত্বকৃত বিজয়ী কলিসিয়ার ৩টি উপাদানকে শনাক্ত করে।
ম্যাথিউ ঈশ্বরের একটি নির্বাচিত জাতির সঙ্গে চুক্তির প্রেক্ষাপটে যীশুখ্রিস্টের প্রকাশ দিয়ে শুরু হয়। আব্রাহাম থেকে ডেভিড পর্যন্ত ১৪ প্রজন্ম, ডেভিড থেকে বাবিলনে বন্দিদশা পর্যন্ত ১৪ প্রজন্ম এবং বাবিলন থেকে খ্রিস্ট পর্যন্ত আরও ১৪ প্রজন্ম। ম্যাথিউতে খ্রিস্টের বংশতালিকা মোসেসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, কারণ মোসেস হলেন আলফা আর খ্রিস্ট হলেন ওমেগা। মোসেসের ১২০ বছরের জীবন নোয়ার ইতিহাসে ১২০ বছরের পরীক্ষাকালের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অতএব নোয়ার চুক্তি একটি নির্বাচিত জাতির চুক্তির সঙ্গে সংযুক্ত। মোসেসের ১২০ বছর ৩টি ৪০ বছরের পর্বকে প্রতিনিধিত্ব করে। প্রথম ৪০ বছরের শেষে মোসেস একজন মিশরীয়কে হত্যা করেন এবং দ্বিতীয় ৪০ বছরের শেষে প্রথম জাত ফারাও ও তার সৈন্যদল নিহত হয়। দ্বিতীয় ৪০ বছরের পর্ব কাদেশের এক বিদ্রোহে শেষ হয়েছিল এবং তৃতীয় ৪০ বছরের পর্ব কাদেশের দ্বিতীয় বিদ্রোহে শেষ হয়েছিল। আলফার ৩টি ভবিষ্যৎবাণীমূলক ধারাই কাদেশে সমাপ্ত হয় এবং ম্যাথিউর বংশতালিকার ৩টি ভবিষ্যৎবাণীমূলক ধারা ডেভিড, বাবিলনে বন্দিদশা এবং চুক্তির দূতে গিয়ে শেষ হয়।
যখন মুশার আলফা খ্রিস্টের ওমেগার সঙ্গে সামঞ্জস্য করে, তখন কাদেশের ৬টি সাক্ষ্য থাকে, যা হল ১৮৬৩ এবং রবিবারের আইন। মথির বংশতালিকা রাজা দাউদকে কাদেশে স্থাপন করে, যেখানে ধর্মত্যাগী অ্যাডভেন্টিজমকে বাবিলে নিয়ে যাওয়া হয়, যখন খ্রিস্ট ১৪৪,০০০ সঙ্গে চুক্তি নিশ্চিত করেন। দাউদকে রবিবারের আইনে স্থাপন করার মাধ্যমে দাউদের একটি দ্বিতীয় সাক্ষ্য প্রতিষ্ঠিত হয়, কারণ তিনি ৩০ বছর বয়সে সেবা শুরু করা ৩জন মানব প্রতিনিধির একজন। খ্রিস্ট, দাউদ, জোসেফ ও ইজেকিয়েল সকলেই ৩০ বছর বয়সে তাদের কাজ শুরু করেছিলেন। একসঙ্গে ৩০ বছর বয়সে সেবা শুরু করা এই ৪জন ঈশ্বরত্ব ও মানবত্বের সংযুক্তিকে উপস্থাপন করেন, যখন যুদ্ধরত গির্জা বিজয়ী গির্জায় রূপান্তরিত হয়। সেই গির্জাটি একজন নবী, একজন যাজক এবং একজন রাজা নিয়ে গঠিত। এই রূপান্তরের চিহ্ন
রবিবারের আইনেই স্থাপিত, যা কাদেশও বটে। অতবেব মথির বংশতালিকায় দাউদ ৩০ বছর বয়সী দাউদের সঙ্গে মিলে যায়।
প্রস্তুতির ৩০ বছর আব্রাহামের চুক্তির ৪৩০ বছরের সঙ্গে মিল খায় এবং যাজকের বয়স ও দানিয়েল ১২-৯ বছরের সঙ্গেও। পরবর্তী প্রবন্ধে আমরা মথির বইয়ের মধ্যে ওই ১২টি মেসিয়ানিক ভবিষ্যৎবাণীর প্রতিটিই বিবেচনা করব। প্রথমে আমরা মথির মধ্যে ৩টি ভবিষ্যৎবাণীমূলক ধারা চিহ্নিত করছি। অধ্যায় ১-১০, এরপর ১১-২২ এবং তারপর ২৩-২৮।
১৮৮৪ সালের হতাশার পর কিছু সময়ের জন্য আমি অ্যাডভেন্টবাদী সম্প্রদায়ের সঙ্গে মিল রেখে বিশ্বাস করেছিলাম যে সেই সময় পৃথিবীর জন্য দয়ার দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। আমার প্রথম দর্শন পাওয়ার আগেই আমি এই অবস্থান গ্রহণ করেছিলাম। ঈশ্বরের দেওয়া আলোই আমাদের ভুল সংশোধন করেছিল এবং আমাদেরকে সত্য অবস্থান দেখতে সক্ষম করেছিল। আমি এখনও বন্ধদ্বার তত্ত্বের বিশ্বাসী, কিন্তু সেই অর্থে নয় যে অর্থে আমরা প্রথমে পরিভাষাটি ব্যবহার করেছিলাম বা যে অর্থে আমার বিরোধীরা এটি ব্যবহার করে। নোয়ার দিনে একটি বন্ধ দরজা ছিল। তখন ঈশ্বরের আত্মা সেই পাপী মানবজাতি থেকে সরে গিয়েছিল, যারা জলপ্রলয়ের জলে ধ্বংস হয়েছিল। ঈশ্বর নিজেই নোয়াকে বন্ধ দরজার বার্তা দিয়েছিলেন, আমার আত্মা মানুষের সঙ্গে সর্বদা সংগ্রাম করবে না, কারণ সেও মাংস, তবু তার দিন হবে ১২০ বছর। আদিপুস্তক ৬:৩। আব্রাহামের দিনে একটি বন্ধ দরজা ছিল, সোদোমের অধিবাসীদের জন্য করুণা আর অনুনয় করেনি, এবং লোট, তার স্ত্রী ও দুই কন্যা ছাড়া বাকিরা সবাই স্বর্গ থেকে নেমে আসা আগুনে ভস্মীভূত হয়েছিল। খ্রিস্টের দিনে একটি বন্ধ দরজা ছিল, সেই প্রজন্মের অবিশ্বাসী ইহুদিদের উদ্দেশ্যে ঈশ্বরের পুত্র ঘোষণা করেছিলেন, তোমাদের ঘর তোমাদের জন্য উজাড় করে রেখে দেওয়া হচ্ছে, মথি ২৩:৩৮। সময়ের প্রবাহ ধরে শেষ দিনগুলোর দিকে তাকিয়ে সেই একই অসীম শক্তি যোহনের মাধ্যমে ঘোষণা করেছিলেন, এই কথা বলেন তিনি যিনি পবিত্র, যিনি সত্য, যিনি দাউদের চাবির অধিকারী, যিনি খুলেন আর কেউ বন্ধ করতে পারে না এবং বন্ধ করেন আর কেউ খুলতে পারে না। প্রকাশিত বাক্য ৩:৭। দর্শনে আমাকে দেখানো হয়েছিল এবং আমি এখনও বিশ্বাস করি যে ১৮৪৪ সালে একটি বন্ধ দরজা ছিল, যারা প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের বার্তাগুলোর আলো দেখেছিলেন এবং সেই আলোকে প্রত্যাখ্যান করেছিলেন, তারা অন্ধকারে ফেলে রাখা হয়েছিলেন, আর যারা তা গ্রহণ করেছিলেন এবং স্বর্গ থেকে আগত বার্তার ঘোষণার সঙ্গে যে পবিত্র আত্মা উপস্থিত ছিল তাকে গ্রহণ করেছিলেন এবং পরে নিজেদের বিশ্বাস ত্যাগ করে তাদের অভিজ্ঞতাকে ভ্রান্তি বলে ঘোষণা করেছিলেন, তারা এর মাধ্যমে ঈশ্বরের আত্মাকে প্রত্যাখ্যান করেছিলেন এবং তা আর তাদের সঙ্গে অনুনয় করেনি। যারা আলো দেখেনি তারা তা প্রত্যাখ্যান করার দোষী ছিল না। স্বর্গ থেকে আসা আলোকে যারা অবজ্ঞা করেছিল কেবল সেই শ্রেণীর কাছেই ঈশ্বরের আত্মা পৌঁছাতে পারেনি, এবং এই শ্রেণীর মধ্যে, যেমন আমি বলেছি, অন্তর্ভুক্ত ছিল একদিকে যারা তাদের সামনে বার্তা উপস্থাপিত হলে তা গ্রহণ করতে অস্বীকার করেছিল, অন্যদিকে যারা তা গ্রহণ করেও পরে তাদের বিশ্বাস ত্যাগ করেছিল। এদের মধ্যে ঈশ্বর ভক্তির একরকম বাহ্যিক রূপ থাকতে পারে এবং তারা খ্রিস্টের অনুসারী বলে দাবিও করতে পারে, কিন্তু ঈশ্বরের সঙ্গে জীবন্ত কোনো সম্পর্ক না থাকায় তারা শয়তানের প্রতারণায় বন্দী হয়ে পড়বে। দর্শনে এই দুই শ্রেণী সামনে আনা হয়েছে, যারা তারা অনুসৃত আলোকে ভ্রান্তি বলে ঘোষণা করেছিল, এবং জগতের সেই দুষ্টেরা যারা আলোকে প্রত্যাখ্যান করায় ঈশ্বর কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছিল। যারা আলো দেখেনি এবং তাই তা প্রত্যাখ্যান করার দোষীও ছিল না, তাদের সম্পর্কে কোনো উল্লেখ করা হয়নি। নির্বাচিত বার্তা বই ১:৬-৩৭। যারা বিশ্বাসে যীশুকে মহান প্রায়শ্চিত্ত কার্যের কাজে অনুসরণ করে তারাই তাদের পক্ষ হয়ে তিনি যে মধ্যস্থতা করেন তার সুফল লাভ করে, আর যে আলো এই সেবাকার্যকে প্রকাশ করে তা যারা প্রত্যাখ্যান করে তারা এতে উপকৃত হয় না। খ্রিস্টের প্রথম আগমনে দেওয়া আলোকে যে ইহুদিরা প্রত্যাখ্যান করেছিল এবং তাকে বিশ্বের ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করতে অস্বীকার করেছিল তারা তার মাধ্যমে ক্ষমা পেতে পারেনি। যখন যীশু স্বর্গারোহণের সময় নিজ রক্তের দ্বারা স্বর্গীয় পবিত্র স্থানে প্রবেশ করলেন, তার মধ্যস্থতার আশীর্বাদ তার শিষ্যদের উপর বর্ষণ করার জন্য, তখন ইহুদিরা সম্পূর্ণ অন্ধকারে রয়ে গেল এবং তাদের নিরর্থক বলি ও নিবেদন চালিয়ে যেতে লাগল। প্রতীক ও ছায়ার সেই সেবাকার্য শেষ হয়ে গিয়েছিল। যে দরজা দিয়ে মানুষ পূর্বে ঈশ্বরের কাছে প্রবেশাধিকার পেত তা আর খোলা ছিল না। স্বর্গীয় পবিত্র স্থানে যে পরিচর্যার মাধ্যমে তখন তাকে পাওয়া যেত, সেই একমাত্র পথে তাকে খুঁজতে ইহুদিরা অস্বীকার করেছিল। অতএব তারা ঈশ্বরের সঙ্গে কোনো সহভাগিতা পেল না, তাদের জন্য দরজা বন্ধ ছিল। ঈশ্বরের সম্মুখে সত্যিকার বলি ও একমাত্র মধ্যস্থ হিসেবে খ্রিস্টকে তারা চিনত না, অতএব তার মধ্যস্থতার সুফল তারা গ্রহণ করতে পারেনি। অবিশ্বাসী ইহুদিদের অবস্থা সেই সব লোকের অবস্থারই দৃষ্টান্ত, যারা নিজেদের খ্রিস্টান বলে পরিচয় দেয় অথচ উদাসীন ও অবিশ্বাসী, এবং আমাদের করুণাময় মহাযাজকের কাজ সম্পর্কে ইচ্ছাকৃতভাবে অজ্ঞ। প্রতীকী সেবায় যখন মহাযাজক অতি পবিত্র স্থানে প্রবেশ করতেন, তখন সমগ্র ইসরায়েলকে পবিত্র স্থানকে ঘিরে সমবেত হতে হতো এবং অত্যন্ত গম্ভীরভাবে ঈশ্বরের সামনে নিজেদের আত্মাকে নম্র করতে হতো, যাতে তারা তাদের পাপের ক্ষমা লাভ করে এবং সমাবেশ থেকে বিচ্ছিন্ন না হয়। তাহলে এই প্রতিরূপ প্রায়শ্চিত্ত দিবসে কতই না বেশি প্রয়োজনীয় যে আমরা আমাদের মহাযাজকের কাজটি বুঝি এবং আমাদের উপর কী কর্তব্য আরোপিত হয়েছে তা জানি। ঈশ্বর করুণাবশত তাদের যে সতর্কবাণী পাঠান, মানুষ তা শাস্তি ছাড়াই প্রত্যাখ্যান করতে পারে না। নোহের দিনে স্বর্গ থেকে পৃথিবীতে একটি বার্তা পাঠানো হয়েছিল এবং তাদের পরিত্রাণ নির্ভর করেছিল তারা সেই বার্তাটিকে কীভাবে গ্রহণ করল তার ওপর। তারা সতর্কবাণীটি প্রত্যাখ্যান করায় পাপী মানবজাতি থেকে ঈশ্বরের আত্মা প্রত্যাহার করা হয়েছিল এবং তারা বন্যার জলে ধ্বংস হয়েছিল। আব্রাহামের সময়ে সদমের অপরাধী অধিবাসীদের পক্ষে করুণা আর অনুনয় করেনি এবং লূত ও তার স্ত্রী ও দুই কন্যা ছাড়া বাকিরা সবাই স্বর্গ থেকে নামানো আগুনে ভস্মীভূত হয়েছিল। খ্রিস্টের দিনেও তেমনই। ঈশ্বরের পুত্র সেই প্রজন্মের অবিশ্বাসী ইহুদিদের বলেছিলেন, তোমাদের গৃহ তোমাদেরই জন্য পরিত্যক্ত রইল, মথি 23:38। শেষকালের দিকে তাকিয়ে একই অসীম শক্তি তাদের সম্পর্কে ঘোষণা করেন যারা সত্যের প্রেম গ্রহণ করেনি যাতে তারা উদ্ধার পেতে পারে। এই কারণে ঈশ্বর তাদের কাছে প্রবল ভ্রান্তি পাঠাবেন যাতে তারা মিথ্যাকে বিশ্বাস করে, যেন যারা সত্যে বিশ্বাস করেনি বরং অধার্মিকতায় আনন্দ করেছিল তারা সবাই দণ্ডিত হয়। 2 থিসলনিকীয় 2:10-12। তারা তার বাক্যের শিক্ষাগুলি প্রত্যাখ্যান করায় ঈশ্বর তার আত্মা প্রত্যাহার করেন এবং যেসব প্রতারণাকে তারা ভালোবাসে তাদের সেগুলোর হাতেই ছেড়ে দেন। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 33:30।